ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশি কয়েকটি ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা খবর বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ আগামী 15 মার্চের মধ্যে শহরের সকল বাড়ির মালিক ও তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে নিজ নিজ এলাকার থানায় তথ্য জমা দিতে বলেছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কলকাতা থেকে রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি সোমবার সংসদে 2016-17 অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করলেন তাতে কিন্তু হতাশ মধ্যবিত্ত।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সোমবার বলেছেন যে কয়েকটি ঘটনা সত্ত্বেও সিরিয়ায় তৃতীয় দিনের মতো অস্ত্রবিরতি মোটামুটি বলবৎ রয়েছে। তিনি আরও বলেছেন বহু জাতি টাস্কফোর্স যারা অস্ত্রবিরতির ওপর নজর রাখছে তারা নিশ্চিত করছে যে অস্ত্রবিরতি লঙ্ঘনের ধারা যেন ছড়িয়ে না পড়ে। লড়াই যে এখন থেমে আছে সেই পরিস্থিতি তাহলে অব্যাহত থাকবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা মার্ক এরো বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলার যে খবর পাওয়া গেছে তা নিয়ে আলোচনার জন্য অবিলম্বে টাস্কফোর্সের বৈঠক ডেকেছেন। শনিবার অস্ত্রবিরতি শুরু হয় এবং উভয় পক্ষ দাবি করেছে যে অস্ত্রবিরতি লঙ্ঘিত হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ 88 সদস্যের উপদেষ্টা পরিষদের নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার মিত্ররা তেহরানের 16টি আসনের মধ্যে 15টি আসনে জয়লাভ করেছেন। উপদেষ্টা পরিষদের বর্তমানের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ ইয়াজদি সহ কট্টরপন্থী রক্ষণশীলদের জন্য সোমবারের এই ঘোষণা ছিল একটা বড় আঘাত। ইয়াজদি পুনর্নির্বাচিত হননি। এই উপদেষ্টা পরিষদ ভবিষ্যতে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করবে। উপদেষ্টা পরিষদের সদস্যরা 8 বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। উপদেষ্টা পরিষদ ছাড়াও ভোটাররা ইরানের 290 আসনের সংসদের জন্য ভোট দেন। চূড়ান্ত ফলাফল জানা যাবে আজ সোমবার বা মঙ্গলবার। কিন্তু বেসরকারি ফলাফলে মনে হচ্ছে সংস্কারবাদীরা ও মধ্যপন্থীরা তেহরানের 30টি সংসদীয় আসনে জয়লাভ করছে এবং রক্ষণশীলরা বড় বড় শহরের বাইরে জয়লাভ করছে। যুক্তরাষ্ট্রের দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা অন্তত 11টি রাজ্যে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে সোমবার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মনোনয়ন কারা পাবেন ওই রাজ্যের ভোটাররা মঙ্গলবার ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবেন। রিপাবলিকানরা দক্ষিণাঞ্চলে মনোযোগ দিচ্ছেন। সুপার টিউজডে নামে আখ্যায়িত নির্বাচনের ওই দিনটিতে যে প্রতিনিধিরা দলীয় কনভেনশনে ভোট দেবেন তাদের প্রায় 2/3 নির্বাচিত হবেন। ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, যিনি রিপাবলিকান দলের সবচাইতে এগিয়ে আছেন, তিনি ভার্জিনিয়া এবং জর্জিয়াতে সমাবেশ করছেন। ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও আরকানসাসে প্রচার অভিযান চালাচ্ছেন। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ তার নিজ রাজ্যে মনোযোগ দিচ্ছেন। মঙ্গলবার নির্বাচনে যে প্রায় 600 প্রতিনিধি বাছাই হবে তার মধ্যে 155 জন থাকবেন টেক্সাসের। ট্রাম্প আর রুবিও রবিবার একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। ওদিকে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বিতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চাইতে আরও অনেক বেশি এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আগামী 15 মার্চের মধ্যে শহরের সকল বাড়ির মালিক ও তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে নিজ নিজ এলাকায় থানায় তথ্য জমা দিতে বলেছে। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
সম্প্রতি রাজধানীতে কয়েকটি ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার পর ডিএমপি এ পদক্ষেপ নিল। এ সকল জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর বাড়ির মালিকরা তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করতে ব্যর্থ হন। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য দিয়ে একটি ডাটাবেস তৈরি করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ডিএমপি মনে করে সফলভাবে ডাটাবেসটি গড়ে তোলা গেলে রাজধানীর অপরাধ চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিনকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনারা রাজনীতিবিদেরা বিচার বিভাগকে সরকারের অংশ বলে থাকেন, এটা ঠিক নয়। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অঙ্গ। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি বলেন, আদালত মির্জা ফখরুলকে বিচার বিভাগ নিয়ে মন গড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত 7ই ফেব্রুয়ারি সিলেটে মন্তব্য করেন মির্জা ফখরুল। পরে আদালত এ ব্যাপারে তার ব্যাখ্যা জানতে চায়। ওদিকে পল্টন থানা 3 মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো 15 দিন জামিন দিয়েছেন আপিল বিভাগ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গলমহলে মাওবাদীদের দাপট এখনও অব্যাহত রয়েছে। এ রাজ্যের অধীনে থাকা জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনাও বাড়তে শুরু করেছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ওড়িশা ও ঝাড়খণ্ডের একটি বড় অংশ এখনো মাওবাদী প্রভাবিত এলাকা। মাসখানেক পরেই পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন, ভোটের আগে বা পরে ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলমহলে মাওবাদী হানার আশঙ্কা উড়িয়েও দিচ্ছে না দেশের নিরাপত্তা এজেন্সিগুলি। এই পরিস্থিতিতে 3 রাজ্যের মাওবাদী প্রভাবিত এলাকার স্টেশনগুলিতে নিরাপত্তা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দক্ষিণ পূর্ব রেলওয়ে। বিশ্বস্ত সূত্রের খবর, এই জোনের অধীন মাওবাদী প্রভাবিত এলাকার বহু স্টেশনে মোট 162টি সিসিটিভি বসানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রের খবর, ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গলমহলে বাম জমানার শেষের দিকে মাওবাদীদের যতটা দাপট ছিল বর্তমানে তার অনেকটাই কমেছে। তবে নতুন করে মাওবাদীরা পড়শি রাজ্য থেকে এসে সীমান্তবর্তী জায়গাগুলিতে নিজেদের কাজকর্ম শুরু করেছে। গত কয়েক মাসে রাজ্যের জঙ্গলমহল থেকে একাধিক মাইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সোমবার সংসদে যে 2016-17 অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, তাতে কিন্তু মধ্যবিত্তদের খুশি করবার জন্য আয়করে বিশেষ কোনো ছাড় নেই। যারা ভাবছিলেন ওই বাজেটে আর্থিক সংস্কারের পথে হাঁটবেন অর্থমন্ত্রী, হতাশ হলেন তারাও। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
কৃষি ও গ্রামোন্নয়নের কথা মাথায় রেখে জেটলি প্রচুর বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। মঞ্জুর করেছেন কৃষি ঋণে 15,000 কোটি টাকার ছাড়, বয়স্ক গরিবদের জন্য 1,00,000 টাকার স্বাস্থ্য বিমার ব্যবস্থা হচ্ছে। তবে কৃষির উন্নয়ন হলে কৃষকের হাতে বেশি টাকা আসবে এবং ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে, এও একটা হিসেব রয়েছে। কয়লার দাম টন পিছু 400 টাকা বেড়ে যাচ্ছে ক্লিন এনার্জি সেস বসিয়ে দেওয়ায়, ফলে বিদ্যুতের মাশুল বাড়বে অনিবার্যভাবে। বহু পরিষেবার ওপর করের হার বাড়ছে, বাড়ছে সিগারেট বা গুটখার ওপর করের হার। আর্থিক সংস্কারের যে একটা প্রত্যাশা ছিল তা কিন্তু ঘটল না, তাতে ক্ষুণ্ণ হয়েছে শিল্পমহল। দিনের শেষে শেয়ার বাজারের সূচকে তেমন কিছু হেরফের হয়নি, যাকে বলে স্থিতাবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এক আমেরিকান কলেজের ছাত্র প্রকাশ্যে স্বীকার করেছেন যে পিয়ংইয়াং এর একটি হোটেল থেকে তিনি একটি রাজনৈতিক ব্যানার চুরি করতে চেষ্টা করেছেন।
After I planned in detail to accomplish my plan, I arrived in Pyongyang on December 29th, 2015, through Beijing.
তিনি বলেন, আমার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমি 29শে ডিসেম্বর পিয়ংইয়াং পৌঁছই। 1 জানুয়ারি আমি ওই অপরাধ করি। আমি ইয়াংগাকটো আন্তর্জাতিক হোটেলের কর্মীদের নির্দিষ্ট এলাকা থেকে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক স্লোগান সরিয়ে নেই। আমার উদ্দেশ্য ছিল কোরিয়ান জনগণের কাজের নীতিশাস্ত্র ও লক্ষ্যাদর্শের ক্ষতি করা। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র 21 বছর বয়স্ক অটো ওয়ম্পিয়ের সাংবাদিকদের আরও বলেন যে তিনি তার গির্জার এক সদস্যকে ওই ব্যানারটি দেওয়ার জন্য তা চুরি করেন। তার গির্জার ওই সদস্য তাকে $10,000 একটি পুরনো গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। চীনের অর্থনীতি বিষয়ক একটি সমীক্ষা নিয়ে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন পরিবেশন করছেন সরকার কবির উদ্দিন।
বিশ্বের অর্থনীতি সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আশ্বস্ত করার প্রয়াসে বলছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাদের এই অর্থনীতি এখনও ভালো অবস্থাতেই বিরাজমান রয়েছে। প্রবৃদ্ধি শ্লথ হলেও এবং নিরবচ্ছিন্ন অবচয়ের মধ্যে থেকেও তাদের ইউয়ান মুদ্রার অবস্থা ভালোই। চীনের বহুল কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিদ্যমান রইলেও চীনের নীতি নির্ধারকেরা আভাস ইঙ্গিতে বলতে চাইছেন, বহু প্রত্যাশিত এই ব্যবস্থার প্রবর্তনে তারা অধিকতর নমনীয় একখানা তরিকা এখতিয়ার করতে চাইছেন। চীনে এই কিছুকাল আগেও প্রবৃদ্ধি ছিল দ্বিত্ব সংখ্যায় এবং চলেছিল তা প্রায় দশক কাল ধরে, আর ওটাই এখন নেমে এসেছে এই গেল বছরই 6.8 মাত্রায়। এই যে মুদ্রার সটান অধোগতি যা দেখা দেয় এই গেল আগস্টে, এবং সে একই সঙ্গে দেশের শেয়ার বাজার নিয়ে নীতি নির্ধারকদের গৃহীত এন্তার সব ভ্রান্ত পদক্ষেপ, সব মিলিয়ে তামাম দুনিয়া জুড়ে বিদ্যুৎ চমকের মতো সব প্রতিক্রিয়া দেখা দেয়। এই গেল শুক্রবার G20 অন্তর্গত দেশসমূহের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকসমূহের গভর্নরবৃন্দের সমাবেশ চলাকালে পৃথক আয়োজনে ভিন্নতর অবস্থানে কথা বলতে গিয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাও শিয়াওচুয়ান বললেন, রফতানি বাড়ানোর সাথে মুদ্রার অবচয়কে চীন ব্যবহার করতে চায়নি, তার দরকারও নেই, কেননা রফতানি বাণিজ্যে এখনও বহুত বলশালী চীন। বলেন, গেল বছরের মোট রফতানির পরিমাণ ছিল অনেক বেশি। দ্রব্য সামগ্রীর রফতানিতে উদ্বৃত্তের পরিমাণ ছিল $60,000 কোটি, আর সে কারণেই চীনের রফতানি বাড়িয়ে তোলার কাজে মুদ্রা অপজয় প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাইনি আমরা, ঝাও বললেন। সে যাই হোক, জানুয়ারিতে প্রকাশিত প্রচারিত পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে চীনের রফতানি পরপর 7 মাস এক নাগাড়ে কমেছে, এবং একই সঙ্গে চীন আগের মতো রফতানি নির্ভর সাবেকি প্রবৃদ্ধি তরিকা অনুসরণ না করে বেশি নির্ভর করতে চাইছে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন অর্থনীতিকে বাজারমুখী করার প্রয়াস পানে। চীনের পিপলস ব্যাংকের গভর্নর ঝাও শিয়াওচুয়ান বললেন, চীনের অর্থবিষয়ক নীতিমালা হবে আরও বেশি সক্রিয় এবং দেশের নেতারা সংস্কার নিয়ে আরও দায়বদ্ধ থাকবার প্রত্যয়ে দৃপ্ত রইবেন। সংস্কারের গতিপথ নিয়ে কোনো অস্পষ্টতা নেই, ওটা একদমই পরিষ্কার, এবং ওই সংস্কারের জন্য সুযোগ সুবিধার দরকার হবে, পরিস্থিতি সুষম হতে হবে, তবে গতিধারায় রকমফের হতেও পারে। অবশ্য সংস্কার হবে নির্দিষ্ট সূচি মোতাবেক, গতিপথ বদলাবে না মোটে, বললেন তিনি। পর্যবেক্ষকদের কারো কারো অভিমত, চীন আর্থবাজারের গতিপথ এখন যে পুরোপুরি আর নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না এটা বুঝতে পারছে বলেই প্রতীয়মান হচ্ছে। গেল বছরে চীনের শেয়ার বাজারের গভীর পতন তারা ঠেকাতে পারেনি, $500,000,000,000 পরিমাণ অর্থের মূল্যক্ষয় রুখতে পারেনি তারা। 8-60 করে গতিরুদ্ধ প্রতিবন্ধক জানুয়ারিতে যা খাড়া করা হয়েছিল তা দিন কয়েকেই সরিয়ে নিতে হয়। শুক্রবার শেয়ার মূল্যে G20 সমাবেশ শুরুর দুদিনের মধ্যে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়, কিন্তু সেটা এক সপ্তাহের হিসেবে কমই ছিল। এখনও অবধি চীনের শেয়ার সূচকে 21% অধোগতি দেখা গিয়েছে। চীনের অর্থমন্ত্রী লাও জিই G20 অন্তর্গত দেশগুলোকে আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে আরও এককাট্টা হয়ে কাজ করার আহ্বান জানান এবং সীমান্তবর্তী দেয়া নেয়ার বাণিজ্য ক্ষেত্রে বাধা বিপত্তি আরও মান্য করার দাবি জানান তিনি। এই সাম্প্রতিক মাসগুলোতে অন্যান্য দেশ যোগাযোগ নিয়ে বেশ উচ্চকিত উৎকণ্ঠা ব্যক্ত করেছে, বিশেষ করে আগস্টে চীনের ইউয়ান মুদ্রার হঠাৎ অবচয় দেখা দেবার পরপরই। এই হালে ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাক লিউ বলেন, চীনকে তার নীতির অভিপ্রায় সম্পর্কে স্পষ্ট করে যথার্থ প্রস্ফুটিত করতে হবে, নয়তো অন্যেরা নিজেদের মতো করে ব্যাখ্যা বানিয়ে নিতে বাধ্য হবে। অনেক দেশই প্রশাসনিক ও নিয়ন্ত্রক পদ্ধতিতে পরিকাঠামোগত রদবদলের প্রত্যাশা করছে, যাতে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলা সহজতর হতে পারে এবং তেলের মতো সামগ্রীর হঠাৎ তীব্র মূল্য হ্রাসের প্রতিক্রিয়া সামাল দিতে পারা যায়। সাম্প্রতিক এ তেল মূল্য হ্রাসে চীন ও ভারতের মতো দেশগুলো লাভবান হয়েছে, কিন্তু এ ফায়দা পুরোপুরি অর্জনে তারা সক্ষম হয়নি। এ কারণে যে যথোপযুক্ত সুসংবদ্ধ প্রশাসনিক ও নিয়ন্ত্রক পরিকাঠামো যথোপযুক্তভাবে সন্নিবেশ করা নেই, সে কথাটাই বললেন ভয়েস অফ আমেরিকাকে ওইসিডির সেক্রেটারি জেনারেল অ্যাঞ্জেল গুরিয়া।
You have the wind blowing, you know, from behind, helping you. But the problem is that...
বললেন তিনি, বহু দেশেরই অর্থনৈতিক সমস্যার কারণই হলো সুবিন্যস্ত উপযোজন ও সংস্কারের অনুপস্থিতি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মানুষ মানুষের জন্যে, এ নিয়ে মানবাধিকার বিষয়ক আলোচনা। সঞ্চালন করবেন আনিস আহমেদ এবং প্যানেল সদস্যদের মধ্যে থাকবেন সুলতানা কামাল। আপনারা ফোন করে এবং ফেসবুক ফ্যান পেজের মাধ্যমেও আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। একাডেমি পুরস্কার অস্কার এবছরের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল রবিবার। প্রতি বছরের মতো এবছরও বিনোদন মাধ্যম এবং রূপালী পর্দার বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হয়। এই জমকালো আয়োজন নিয়েই এখন বিস্তারিত শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
পুরো একটি বছরের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাতে হয়ে গেল 88তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার রজনী। এবছরের নির্মিত অনেকগুলো অসাধারণ ছবির ভেতর থেকে সেরা ছবির জন্য অস্কার পেল স্পটলাইট ছবিটি, আর সেরা অভিনেতার পুরস্কার পেলেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও দ্য রেভারেন্ট ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য। আর সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিলেন রুম ছবিতে অভিনয় করে ব্রি লারসন। সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে অস্কার পেলেন ব্রিটিশ গায়ক অ্যামি ওয়াইনহাউসকে নিয়ে তৈরি সেরা ডকুমেন্টারি ফিচার বা প্রামাণ্যচিত্রটি জিতে নিল এবারের অস্কার। আর এই প্রামাণ্যচিত্রের পরিচালক ছিলেন আসিফ কাপাডিয়া, আর তার হাতেই পুরস্কার তুলে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব পাটেল ও ব্রিটিশ অভিনেত্রী ডেইজি রিডলে। অন্যদিকে সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগেও অস্কার জিতে নিল পাকিস্তানের শারমিন ওবায়েদ চিনয় তার এ গার্ল ইন দ্য রিভার ছবিটির জন্য। সহ অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন আলিশিয়া ভিকান্দার দ্য ড্যানিশ গার্ল ছবির জন্য, আর সহ অভিনেতার পুরস্কার পেলেন মার্ক রাইল্যান্স তার ব্রিজ অফ স্পাইস ছবির জন্য। সবশেষে দ্য রেভারেন্ট ছবির পরিচালনার জন্য অস্কার পেলেন আলেহান্দ্রো গনজালেস ইনারুটি। এই ছিল আজকের অস্কার পুরস্কার বিজয়ীদের নাম এবং অস্কার রজনী।
এবার শুনবেন ভয়েস অফ আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে পরিবেশন করছেন শরীফুল হক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত মানুষের গড় আয়ু যেখানে 69 বছর, সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 70 বছর। বিগত 3 দশকে জনস্বাস্থ্য নিশ্চিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতিতে এটা সম্ভব হয়েছে। মা, নবজাতক, শিশু মৃত্যু হার এবং অপুষ্টির মাত্রা দিন দিন কমে যাচ্ছে। আজ আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি ও ঘাটতিগুলো তুলে ধরার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিষয়ক পত্রিকা হেলথ নিউজ বিডির সম্পাদক ডাক্তার রাসেল। তিনি বললেন, সঠিক পরিকল্পনা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এশিয়ার অনেক দেশকে পেছনে ফেলে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
একটা সময় ছিল যখন ডায়রিয়া হলেও সেটি এক পর্যায়ে মহামারী আকার ধারণ করত, কিন্তু মানুষের সচেতনতা এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের নানা উদ্যোগের ফলে এখন কিন্তু আর সেই অবস্থাটি নেই। এখন ডায়রিয়া অনেক কঠিন এবং জটিল রোগও কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলে বাংলাদেশ মোকাবিলা করছে এবং সেগুলো প্রতিরোধ এবং প্রতিষেধক কিন্তু বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে।
1979 সালে চালু হওয়া সম্প্রসারিত টিকাদান ইপিআই কর্মসূচির সাফল্য 82%, যা এশিয়ার 12টি দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্থান অর্জনে ভূমিকা রেখেছে। প্রতি 6000 জনের মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 13,250টি কমিউনিটি ক্লিনিক চালুর অংশ হিসেবে এখন পর্যন্ত চালু হয়েছে 12,248টি। ডাক্তার রাসেল বললেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাফল্যের ইতিবৃত্ত।
শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের এই স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে নানাভাবে সম্মানিত করেছে। দেশের উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল তৈরি করেছে। গ্রাম পর্যায়ে হতদরিদ্র এবং দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার যেই প্রায় 12,500 কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে, এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগের যে আতঙ্কটি ছিল স্বাস্থ্যসেবা নিয়ে, সেটি কিন্তু এখন দূর হয়ে গেছে।
সাফল্যের পাশাপাশি দুর্বল ব্যবস্থাপনা, সম্পদের ঘাটতি এবং দক্ষতার অভাবে স্বাস্থ্যখাতে মানসম্পন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়।
তবে এখনো কিছু সমস্যা আমাদের দেশে রয়েছে, যেমন ভালো মানের চিকিৎসার জন্য আমাদেরকে অনেক সময় হিমশিম খেতে হয়, কারণ আমাদের সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো শয্যা সংখ্যা খুবই কম। বেসরকারি ক্লিনিকে বেশি পরিমাণে টাকা গুনতে হচ্ছে চিকিৎসা ব্যয় মেটানোর জন্য, অনেকে আবার দেশের বাইরেও চলে যাচ্ছেন। তাই আমাদের এই বিষয়গুলোতে কিন্তু আমরা এখন আসলে কিছুটা পিছিয়ে আছি।
অসংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবেলায় দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তিগত উন্নতি প্রয়োজন। বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 1.37, যা আরও কমানোর জন্য নানামুখী কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্যখাতের উন্নয়নে আর কি কি করা যেতে পারে? ডাক্তার রাসেল যা বললেন, আমরা
কিন্তু অনেকটা এগিয়েছি আগের চেয়ে। আরও এগোনোর জন্য আসলে এই সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সমাধান করলে বাংলাদেশ কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোর মতোই স্বাস্থ্যসেবা দিক থেকেও কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো।
একটি দেশের সার্বিক উন্নয়ন তথা সুস্থ সমাজ গঠনে উন্নত এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা অপরিহার্য। আমাদের নিজেদেরও উচিত সচেতন হওয়া নিজের এবং পরিবারের সুস্বাস্থ্য গঠনে। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবার রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিফলন সম্বলিত একটি প্রতিবেদন।
এবছরে যুক্তরাষ্ট্র আলবেনিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের 25তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। 14 ফেব্রুয়ারি আলবেনিয়া সফরকালে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর কথায়, আমরা বন্ধু, আমরা মিত্র, নানাবিধ পারস্পরিক স্বার্থের বন্ধনে আমরা আবদ্ধ। সেই স্বার্থ সম্প্রসারিত হয়েছে দায়সহ অন্যান্য উগ্রবাদ মোকাবেলায়ও। টিরানায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, দায়েশকে পরাভূত করতে যে বৃহত্তর কোয়ালিশন প্রয়োজন, আলবেনিয়া সেই কোয়ালিশনভুক্ত একটি চার্টার সদস্য। মিস্টার কেরি বলেন, তাঁর কথায়, আলবেনিয়া সেই গোড়া থেকেই দায়েশের বিরুদ্ধে অন্যান্য দেশের পাশে এসে দাঁড়িয়েছে। ইরাক ও আফগানিস্তানের সহযোগিতায়ও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। বর্তমানে জনগণকে সহিষ্ণুতা এবং ধৈর্যের মর্ম বোঝাতে যুক্তরাষ্ট্রের নেয়া দীর্ঘ সংগ্রামেও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। আলবেনিয়া নেটো সদস্যভুক্ত একটি মিত্র দেশ, তাই বলকান এলাকায় তাদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউরো আটলান্টিক সংস্থাসমূহে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে তারা প্রয়াস চালানো অব্যাহত রেখেছে। সেই প্রয়াসই অন্তর্ভুক্ত রয়েছে প্রতিটি স্তরে দুর্নীতি মোকাবেলায় আইনের সহযোগিতা নেয়া। টিরানা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কেরি আলবেনিয়া বিশেষত অপরাধীদের নির্বাচিত এবং সরকারি নানাবিধ পদে কাজ করতে বাধা প্রদানের যে আইন অনুমোদন করেছে তার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, তার কথায়, এটি একটি সাহসী উদ্যোগ। তিনি সমন্বিত বিচার বিভাগীয় সংস্কার প্রবর্তনের প্রয়োজনের প্রতি জোর দিয়ে বলেন, বিচার বিভাগের উন্নয়নে যে সংস্কার প্যাকেজ তাদের বিবেচনাধীন রয়েছে, যা বৃহত্তর দুর্নীতি দমনে সহায়ক হবে, এসব উদ্যোগ নেয়াতে আমি উৎসাহিত বোধ করছি। জনগণের কাছে আরও জবাবদিহিতা প্রশ্নে আলবেনিয়া সরকার যে উদ্যোগ নিয়েছে, যুক্তরাষ্ট্র তাঁকেও সমর্থন দিয়ে যাবে। আলবেনিয়ার জনগণ এমনি একটি দেশে বসবাস করতে চান যেখানে সাধারণ নাগরিকদের মতো বিচারক এবং আইনজীবীরাও একই আইন মেনে চলবেন, যেখানে সবাইকে ন্যায্যভাবে সমান চোখে দেখা হবে। হতে পারে তা কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল বা তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য। আলবেনিয়া বিগত 25 বছরে গণতন্ত্রের পথে অনেক অগ্রগতি সাধন করেছে এবং স্পষ্টতই আরও উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলবেনিয়া তার সেই প্রয়াসে যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সাহচর্য এবং সহযোগিতা আশা করতে পারে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শিগুফতা নাসরিন খুইন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সোমবার বলেছেন যে কয়েকটি ঘটনা সত্ত্বেও সিরিয়ায় তৃতীয় দিনের মতো অস্ত্রবিরতি মোটামুটি বলবৎ রয়েছে। তিনি আরও বলেছেন, বহু জাতি টাস্কফোর্স যারা অস্ত্রবিরতির ওপর নজর রাখছে তারা নিশ্চিত করছে যে অস্ত্রবিরতি লঙ্ঘনের ধারা যেন ছড়িয়ে না পড়ে। লড়াই যে এখন থেমে আছে সেই পরিস্থিতি তাহলে অব্যাহত থাকবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ঝাঁ মার্কেরও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলার যে খবর পাওয়া গেছে তা নিয়ে আলোচনার জন্য অবিলম্বে টাস্কফোর্সের বৈঠক ডেকেছেন। শনিবার অস্ত্রবিরতি শুরু হয় এবং উভয় পক্ষ দাবি করছে যে অস্ত্রবিরতি লঙ্ঘিত হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ 88 সদস্যের উপদেষ্টা পরিষদের নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার মিত্ররা তেহরানের 16 আসনের মধ্যে 15 আসনে জয়লাভ করেছেন। উপদেষ্টা পরিষদের বর্তমানের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ ইয়াজদি সহ কট্টরপন্থী রক্ষণশীলদের জন্য সোমবারের এই ঘোষণা ছিল একটা বড় আঘাত। ইয়াজদি পুনর্নির্বাচিত হননি। এই উপদেষ্টা পরিষদ ভবিষ্যতে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করবে। উপদেষ্টা পরিষদের সদস্যরা 8 বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। উপদেষ্টা পরিষদ ছাড়াও ভোটাররা ইরানের 290 আসনের সংসদের জন্য ভোট দেন। চূড়ান্ত ফলাফল জানা যাবে আজ সোমবার বা মঙ্গলবার। কিন্তু বেসরকারি ফলাফলে মনে হচ্ছে সংস্কারবাদীরা ও মধ্যপন্থীরা তেহরানের 30 সংসদীয় আসনে জয়লাভ করছে এবং রক্ষণশীলরা বড় বড় শহরের বাইরে জয়লাভ করছে। যুক্তরাষ্ট্রের দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা অন্তত 11 রাজ্যে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে সোমবার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মনোনয়ন কারা পাবেন ওই রাজ্যের ভোটাররা মঙ্গলবার ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবেন। রিপাবলিকানরা দক্ষিণাঞ্চলে মনোযোগ দিচ্ছেন। সুপার টিউজডে নামে আখ্যায়িত নির্বাচনের ওই দিনটিতে যে প্রতিনিধিরা দলীয় কনভেনশনে ভোট দেবেন তাদের প্রায় 2/3 নির্বাচিত হবেন। ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, যিনি রিপাবলিকান দলের সবচেয়ে এগিয়ে আছেন, তিনি ভার্জিনিয়া এবং জর্জিয়াতে সমাবেশ করছেন। ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও আরকানসাসে প্রচার অভিযান চালাচ্ছেন। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ তার নিজ রাজ্যে মনোযোগ দিচ্ছেন। মঙ্গলবার নির্বাচনে যে প্রায় 600 প্রতিনিধি বাছাই হবে তার মধ্যে 155 থাকবেন টেক্সাসের। ট্রাম্প আর রুবিও রবিবার একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। ওদিকে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বিতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চাইতে আরও অনেক বেশি এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। এক আমেরিকান কলেজের ছাত্র প্রকাশ্যে স্বীকার করেছেন যে পিয়ংইয়াংয়ের একটি হোটেল থেকে তিনি একটি রাজনৈতিক ব্যানার চুরি করতে চেষ্টা করেন। তিনি বলেন, আমার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমি 29 ডিসেম্বর পিয়ংইয়াং পৌঁছই, 1 জানুয়ারি আমি ওই অপরাধ করি। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র 21 বছর বয়স্ক অটো ওয়ার্মবিয়ার সাংবাদিকদের আরও বলেন যে তিনি তার গির্জার এক সদস্যকে ওই ব্যানারটি দেওয়ার জন্য তা চুরি করেন। তার গির্জার ওই সদস্য তাকে $10,000 একটি পুরনো গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায় হলিউডে। চলচ্চিত্র শিল্পে বিভিন্ন বর্ণের অন্তর্ভুক্তির যে অভাব রয়েছে সেই ইস্যুটি অস্কার অনুষ্ঠানে উঠে আসে রসাত্মক ও সংবেদনশীল আহ্বানের মাধ্যমে। এবছর অস্কারের জন্য যারা মনোনীত হন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্বেতাঙ্গ।
আর এই ছিল আজকের ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.